উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবেই। মানবতা বোধের প্রতি অকস্মাৎ এই চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়? এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ নিয়েই আমাদের এই রবিবারিক আয়োজনে আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। গত সপ্তাহের অনুষ্ঠানে উগ্রবাদকে সংজ্ঞায়িত করার একটা প্রয়াস নেওয়া হয়েছিল। বস্তুত উগ্রবাদ যে খুব একটি বিস্তৃত বিষয় তা নয়, এবং সাধারণ মানুষের প্রাত্যহিক আচরণে এই উগ্রবাদ পরিত্যক্ত, কারণ মানুষকে সামাজিক জীব হিসেবে দেখলে সেখানে উগ্রবাদের স্থান একেবারেই হবার কথা নয়। সমাজে তো আমরা নানান মত ও পথের লোকদের নিয়ে বসবাস করি, সেখানে জোর জবরদস্তি করে সকলকে তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে একই মতাবলম্বী হতে হবে এমন তো হতেই পারে না। তবে দুর্ভাগ্যজনক হলেও এটা তো সত্যি যে বর্তমান বিশ্বে মাথাচাড়া দিয়ে ওঠা এই উগ্রবাদ সমাজের ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তত্ত্বকে প্রায় তুড়ি মেরেই উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। উগ্রবাদকে তাই এক ধরনের সর্বগ্রাসী ধারণারই বহিঃপ্রকাশ হিসেবে দেখা যায়। এই উগ্রবাদের সঙ্গে এগনস্টিসিজম বা অজ্ঞবাদের মিল আছে, যারা কিনা ঈশ্বর সম্পর্কে কিছুই জানা সম্ভব নয় বলে বিশ্বাস করে। তবে এখনকার যে ধর্মীয় উগ্রবাদ, কিংবা আরও পরিষ্কার করে বললে বলতে হয় কথিত ইসলামী মৌলবাদ, সেটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ধারণা সঞ্জাত। কথিত কেন? এজন্যে প্রকৃত অর্থে ইসলামের সঙ্গে এই উগ্রবাদের কোনো সম্পর্ক নেই। ভূমি দখলের আদিম লড়াইয়ের জন্যে ইসলাম ধর্মকে ব্যবহার করা হচ্ছে। উগ্রবাদী যারা, তারা এক ধরনের কল্পিত আদর্শ জগতের বাসিন্দা যেন বা, আর তাই তাদের সব প্রয়াস নিয়োজিত সেই রকম এক কল্পনার স্বর্গ গড়ার জন্যেই। এ সম্পর্কে মৌলবাদ থেকে উগ্রবাদকে আলাদা করে দেখার কথা আমরা গত অনুষ্ঠানে বলেছি। মৌলবাদ যে সব ক্ষেত্রেই নেতিবাচক তা নাও হতে পারে, কিন্তু উগ্রবাদ সম্পূর্ণভাবে নেতিবাচক। তাছাড়া মৌলবাদ মূলত তাত্ত্বিক বিষয়, উগ্রবাদ কেবল যে তাত্ত্বিক তা নয়, সেটি ব্যবহারিকও বটে। কিন্তু সেজন্যেই এ নিয়ে সম্ভবত আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মিডলবারি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের সন্ত্রাসবাদ বিষয়ক অধ্যাপক জেফ্রে বেইল বলছেন,
They have a vision of the world free of problems, free of the problems that they've identified. They're pursuing, you know,
অধ্যাপক বেইল বলেন যে উগ্রবাদীরা বিশ্বের যে রূপকল্প দেখে সেটা যেন সব সমস্যামুক্ত একটি বিশ্ব। সুতরাং তাদের কল্পনার মধ্যে যে একটি আদর্শ জগৎ রয়েছে, তারা সেটি নির্মাণ করতে চায়। এমন এক আদর্শ জগৎ যেখানে বিশ্বের সব সমস্যার সমাধান পাওয়া যাবে। বলা যেতে পারে তারা যেন বিশ্বে এক নতুন স্বর্গ স্থাপন করতে চায়। সেজন্যই উগ্রবাদীরা এক ধরনের ইউটোপিয়াবাদেও বিশ্বাস করে। কাজেই যখন আমরা বিস্মিত হই যে কিভাবে নিরীহ লোকজনের প্রাণ সংহার করছে এই সব উগ্রবাদী, তখন তাদের সেই আদর্শ জগৎ সৃষ্টির কল্পনায় এর যৌক্তিকতা পাওয়া যায়। কিন্তু মানুষ হত্যার পেছনে যে কোনো যুক্তি গ্রহণযোগ্য হতে পারে না, সে কথাও কিন্তু উগ্রবাদীরা কোনো ক্রমে মানতে রাজি নন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এই কুড়ি শতকের মাঝামাঝিতেও বিশ্বে এমন বেশ কিছু নেতা ছিলেন যারা উগ্র ছিলেন না। জাতীয়তাবাদী চেতনা হয়তো তাদের মধ্যে ছিল, কিন্তু ধর্মকে উগ্রবাদের অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা তারা ভাবেননি কখনো। এ সম্পর্কে মুক্ত চিন্তাবিদ, পাকিস্তানের ইসলামাবাদের কায়দে আজম ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের অধ্যাপক পারভেজ হুদবয় বলেন,
Indonesia, you had Ahmad Sukarno. In Egypt, you had Jamal Abdel Nasser. In Pakistan, you had...
অধ্যাপক পারভেজ হুদবয় বলছেন যে এমন একটা সময় গেছে যখন বিভিন্ন মুসলিম দেশের প্রধানরা ছিলেন ধর্ম নিরপেক্ষ। ইন্দোনেশিয়ায় আহমেদ সুকার্নো, মিশরে গামাল আব্দুল নাসের, পাকিস্তানে মিস্টার জিন্না, ইরানে মোহাম্মদ মুসাদ্দেক, এরা ছিলেন জাতীয়তাবাদী নেতা, কেউ কেউ ছিলেন সমাজবাদীও, কিন্তু কোনো ক্রমেই এরা কেউই উগ্রবাদী ছিলেন না। এখন এটা একটা পরিহাসের বিষয় যে আমরা উগ্রবাদের সম্মুখীন। সৌদি আরব থেকে শুরু করে পাকিস্তান, ইন্দোনেশিয়া, প্রায় সর্বত্রই যে ওয়াহাবিবাদ ছড়িয়ে পড়েছে, তাতেই ধর্মের ব্যাপারে আচার নির্ভর একটা কট্টর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ধার্মিকতার বিষয়টি আজকাল অনেকটা আচার সর্বস্ব হয়ে পড়েছে, এতে ঈশ্বর প্রেম এমনকি মানব প্রেমও পরাস্ত। এরকম অভিমত প্রকাশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক বিশিষ্ট গবেষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন।
এখন আমরা ধার্মিকতা বলতে যা দেখতে পাচ্ছি অনেকটা যেন প্রদর্শনমূলক ধার্মিকতা, আনুষ্ঠানিকতা তাতে বেশি, আত্মিক শুদ্ধতা বা আত্মিক প্রণোদনার ব্যাপারটি যেন অনেকটা উধাও হয়ে গেছে। তা না হলে যারা ধার্মিক বলে নিজেদেরকে প্রচার করে তাদের দ্বারা এমন উগ্রবাদী কর্মকাণ্ড কেন হয়? যেমন ধরুন এই যে মানুষ হত্যা করা হচ্ছে, মানুষকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, অথচ সূরা মায়েদার 32 আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তার অর্থই দাঁড়াবে যে গোটা মানব জাতিকে হত্যা করলো। এবং আজকাল আমি যেটা দেখতে পাচ্ছি যে চারদিকে আমার চারপাশে এই প্রদর্শনীমূলক ধার্মিকতার যথেষ্ট বিস্তৃতি ঘটেছে। আপনি ধরুন পোশাকে আশাকে বা ধর্মীয় আচরণে, কিন্তু সেখানে আত্মিক শুদ্ধতার ব্যাপারটি পরিপূর্ণভাবে উধাও। এবং এখানে ইসলামের যে মূল কথাটি, আত্মিক শুদ্ধতাই কিন্তু সবচেয়ে বড় কথা। যেমন বলা হয়েছে যে একটি হাদিসে ইন্নামাল আমানু বিন্নিয়াত, তুমি কি নিয়োগ করছো তার উপরে তোমার ইমান। কিন্তু প্রকাশ্যে আমি ধার্মিক বেশভূষা গায়ে চড়িয়ে দিলাম, ধার্মিক আচরণ করলাম প্রদর্শনীর জন্যে, তারপরে কিন্তু আমার নিয়তটি বা আমার আকাঙ্ক্ষাটি, অভিশাপটি থেকে যাচ্ছে মানবের অনিষ্ট করবার মতো কর্মকাণ্ডের জন্যে। সেখানে কিন্তু ইসলাম টিকল না, ইসলাম থাকে না, ইসলাম এখানে হারিয়ে যায়, অন্তরালে চলে যায়। কিন্তু সেই ব্যাপারটি আজকাল চারদিকে বেশি ঘটছে। এটা শুধু ইসলামের ব্যাপার না, পৃথিবীর সব ধর্মের ব্যাপারেই বোধ হয় সব ধর্মানুসারীদের মধ্যে এই প্রদর্শনীমূলক ধার্মিকতা বা ধর্মীয় আচরণটা অনেকটাই বেড়ে গেছে। তবে মুসলমানদের মধ্যে তুলনামূলকভাবে এটা অনেকটা বেড়ে গেছে, এবং তারও অনেক সামাজিক ব্যাখ্যা আছে আর কি, সামাজিক মনস্তাত্ত্বিক ব্যাখ্যা।
তবে উগ্রবাদের প্রকাশিত যে রূপ সন্ত্রাসবাদ, সেটি কেবলমাত্র ধর্মকেন্দ্রিক নয়, বরঞ্চ এই সন্ত্রাসবাদ অন্যান্য ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক নাইমা হক যেমনটি বলছেন,
সন্ত্রাসবাদ কিন্তু এখন ধর্মের সাথে এটা আইডেন্টিফাই করা হচ্ছে বা আইডেন্টিক্যাল করে ফেলা হচ্ছে, কিন্তু আপনি যদি বিশ্বের কিছু কিছু ঘটনা পাশাপাশি দেখেন তাহলে দেখা যায় যে এটা রাজনীতির মধ্যেও আছে। যেমন যেমন কিছুদিন আগে ব্রিটেনে জো কক্সকে মেরে ফেলা হলো, এটা তো একটা ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে এই কাজটা করা হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। তো এটা যে শুধুমাত্র ধর্মের সাথেই একেবারে এককভাবে সম্পৃক্ত তাও কিন্তু নয়।
তাহলে এই উগ্রবাদ আসলে কি, এর সংজ্ঞা নির্ধারণ বোধ হয় খুব সহজ নয়, যেমনটি অধ্যাপক নাইমা হক বলছেন।
সন্ত্রাস বা উগ্রবাদ এখন ভীষণ ভাবে নাড়া দিয়েছে এবং সবাইকে সন্ত্রস্তই করে তুলেছে, এবং এর একে সংজ্ঞায়িত করা আসলে, যেটা দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে একটু ডিফিকাল্ট ব্যাপার, এই কারণে যে এখানে যে সংজ্ঞায়নের যে ব্যাপারটা চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে এটা দুটো দিক থেকে করা হয়েছে। একটা হচ্ছে যে রাজনীতিবিদরা সন্ত্রাসকে সংজ্ঞায়িত করেছেন সোজাসুজি যে এটা হচ্ছে একটা ক্রিমিনাল অ্যাক্ট, এবং এটা মানুষকে পঙ্গু করে দেয়, পক্ষাঘাতগ্রস্ত করে দেয়, মানুষকে মৃত্যুর দিকে ছেড়ে নিয়ে যায় এবং মানুষ মৃত্যুবরণ করে এই সন্ত্রাসের কারণে বা উগ্রবাদের কারণে। অন্যদিকে বলা হচ্ছে, অন্য একটা ডেফিনেশন দিক থেকে যদি দেখি আমরা, তাহলে বলা হয় যে সন্ত্রাসবাদটা হচ্ছে যে এমন কিছু সংঘবদ্ধ কাজ, যে কাজটা কিন্তু একটা দেশের মানুষ সন্ত্রস্ত করে, ভীত করে, দেশটিকে সামাজিক বা রাজনৈতিক অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত করে। শুধুমাত্র তাই নয়, একটা একটা সরকারকে, একটা জনপ্রিয় সরকারকে কিন্তু সরকারের ভিত থেকে নড়বড়ে করে দেয়, এবং একই সাথে পাশাপাশি নানা রকমের লুণ্ঠন আর বিভিন্ন ধরনের কাজ যেগুলো আছে এই ধরনের, সেগুলোকে উৎসাহিত করে, এবং সবশেষে যেটা বলা যায় যে মানুষের নৈতিক মনোবলকেও ভেঙে দেয়। তো সংজ্ঞাকে আপনি যদি দেখেন, তুলনা করেন, তাহলে দেখা যায় যে সংজ্ঞাগুলো কিন্তু ইনকমপ্লিট, অসম্পূর্ণ।
অধ্যাপক নাইমা হক বলছিলেন, যে দৃষ্টিভঙ্গি থেকেই আপনি দেখুন না কেন, উগ্রবাদের সংজ্ঞা অসম্পূর্ণ, কখনো কখনো পরস্পর বিরোধীও মনে হতে পারে। এসব বিষয়ে আমরা এই ধারাবাহিক অনুষ্ঠানে আসছে রোববার আবার আলোকপাত করব। পরিশেষে মানবতাবোধের জয় হোক এই কামনা করে উগ্রবাদ উৎকণ্ঠা ও উত্তরণ আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি।